یا شہید کربلا 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 یا شہید کربلا.
الحمدللہ رب العالمین والصلاۃ والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاۃ والسلام علیک یا رسول اللہ وعلی آلک و اصحابک یا حبیب اللہ الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک و اصحابک یا نور اللہ. پیو اسلامی بیرا ایبن مدنی چینل درشک شروتا ماشاء اللہ ہمارے ماجے آگمن کرے পবিত্র আরবি নববর্ষ, যে আরবি মাসের যে হিসাব আমরা করে থাকি প্রথম মাস এবং আজকে প্রথম তারিখ. তো আপনারা সকল দর্শক শ্রোতাদেরকে জানাই আরবি নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন. এবং মাশাআল্লাহ যে সকল দর্শকবৃন্দ আজকে আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানের নাম ইতিহাসের পাতায় দশই মুহররম. দশই মুহররম এই দিনের মধ্যে ইতিহাস হিসেবে আমাদের মাঝে অনেক স্মৃতি বা অনেক কিছু ঘটনা যা আমরা বিভিন্ন কিতাবের মধ্যে, কুরআনুল করিমের মধ্যে, হাদিসে পাকের মধ্যে, এমনকি বিভিন্ন কিতাবের মধ্যে আমরা পাই, যে এই দশই মুহররমের দিন যে হৃদয় বিদারক ঘটনা, আমরা সকলে জানি এই মুহররম মাসের মধ্যে যে কারবালার প্রান্তরে যে ঘটনা ঘটেছিল, আমার আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে দৌহিত্র, এর যে নাতি আমরা বলে থাকি, ইমাম হাসান হুসাইন রদিয়াল্লাহু তাআলা আনহু ইনার যে ছিলেন, ইমাম হুসাইন রদিয়াল্লাহু তাআলা আনহু ইনার যে হৃদয় বিদারক দৃশ্য ছিল, তো এটার পাশাপাশি এই দশই মুহররমের দিন কি গত জীবনের মধ্যে কি আরও বিভিন্ন ঘটনা ঘটেছিল? জি হ্যাঁ, এমনকি আরও কিছু ঘটনা কি ঘটবে এই দশই মুহররমের দিন? সেই উদ্দেশ্যেই বা সেই বিষয়গুলো জানার জন্যই আমাদের এই অনুষ্ঠান, এর আয়োজন, যার নাম ইতিহাসের পাতায় দশই মুহররম. এমন এমন কী ঘটনা ঘটেছিল এ দশই মুহররমের দিন, সেটা বিভিন্ন আম্বিয়া কেরামকে নিয়ে বা বিভিন্ন ঘটনা, তো আমাদের এই অনুষ্ঠানের মধ্যে এক একটি এপিসোডের মধ্যে আমরা সেরকম এক একটি ঘটনা শুনব, যে ঘটনাগুলো ঘটেছিল দশই মুহররম বা ঘটবে. তো প্রিয় দর্শক, আসুন প্রথমে একটা দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে হাদিস শরীফ শ্রবণ করি. দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামত বরকাতুহুমুল আলিয়া, ইনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তার বিভিন্ন দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত রিসালা বা ছোট কিতাব রয়েছে, তার মধ্যে একটি যে কিতাবের নাম হচ্ছে জিআইএ দরুদুস সালাম, এর মধ্যে একটি দরুদ শরীফের ফজিলত এরকমই রয়েছে, প্রিয় নবী রসুল আরবি হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মধ্যে যারা চাও কাল কিয়ামতের দিন যখন তোমরা আল্লাহ পাকের দরবারে উপস্থিত হবে, এবং ওই সময় আমার আল্লাহ পাক, আমার সৃষ্টিকর্তা, আমার রব তাআলা যেন আমার উপর সন্তুষ্ট থাকে, তো আমার নবী বলছেন তোমরা যারা এটা চাও তোমরা যেন দুনিয়াতে থাকা অবস্থায় আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করো. সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করার তৌফিক দান করুক. সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম. তো প্রিয় দর্শক, আজকে আমরা যে ঘটনাটি শুনব দশই মুহররমের দিন ঘটে যাওয়া, সে ঘটনাটি এর সাথে আমরা অনেকেই রিলেটেড বা আমরা অনেকেই এটি শুনেছি, সেটি হচ্ছে আমাদের আদি পিতা হযরত আদম আলা নবিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ঘিরে. জি হ্যাঁ, এই দশই মুহররমের দিন হযরত আদম আলা নবিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দোয়া কবুল হয়েছিল. কোন দোয়া, এমনকি কিসের রিলেটেড এই দোয়াটি ছিল, এমনকি হযরত আদম আলাইহিস সালাম কী কারণে এমন দোয়া করেছিল, এমনকি সে দোয়া কবুল হওয়ার পিছনে কী কারণ ছিল যে দোয়াটা দশই মুহররমের দিনেই করা হয়েছিল, আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা সে বিষয়ে শুনব, তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন. আদম আলি ইসলামের এই ঘটনা, যে দোয়া কবুল হওয়া, সে বিষয়ে আপনাদের কাছে বলার আগে আপনাদের কাছে হযরত আদম আলি ইসলাম কীভাবে দুনিয়াতে তশরিফ আনলেন, জান্নাত থেকে কীভাবে দুনিয়াতে তশরিফ নিয়ে আসা, এমনকি কী কী কারণে, সেই ঘটনাটাও একসাথে বলার চেষ্টা করব। হযরত আদম আলা নবিনা ওয়া আলাইহিস সালাম এবং হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনারা জান্নাতের মধ্যে আর জান্নাতের নিয়ামত উপভোগ করা অবস্থায় ছিলেন। আমরা সকলে জানি এটা যে ইবলিশ শয়তান, যে অভিশপ্ত, সে অভিশপ্ত কেন হয়েছিল আমরা জানি যে আদম আলাইহিসসালাম এর শ্রেষ্ঠত্ব ফেরেশতাদের মাঝে বোঝার জন্য এবং শ্রেষ্ঠত্বটা তুলে ধরার জন্য আমরা জানি যে আল্লাহ পাক যখন সকল ফেরেশতাকে বলেছিলেন যে তোমরা আদম আলাইহিসসালামকে সিজদা করো, তখন শুধুমাত্র একজন সিজদা করেনি, বাকি সবাই সিজদা করেছিল। যে একজন সিজদা করেনি সে ছিল আমরা জানি যে ইবলিশ শয়তান। সে নিজের অহংকারকে বজায় রাখার জন্য, সে কাফের ছিল, সে নিজের অহংকারকে বজায় রাখার জন্য সে কি আদম আলাইহিসসালামকে সিজদা করেনি? এক পর্যায়ে সে এমন অভিশপ্ত হয়েছে, এমন অভিশপ্ত হয়েছে, তার ব্যাপারে অসংখ্য ঘটনা আমরা শুনে থাকি। এই অভিশপ্ত শয়তান সে আদম আলাইহিসসালামকে সিজদা করেনি এবং সে কারণে আমরা জানি তার কেমন অবস্থা হয়েছে, সে অভিশপ্ত হয়ে গিয়েছে, এমন অভিশপ্ত, তার ব্যাপারে আমরা অসংখ্য ঘটনা শুনেছি। এখানে দেখেন ইবলিশ শয়তানের, সেই ইবলিশ শয়তানের সবচেয়ে বড় শত্রু ছিল আদম আলাইহিসসালাম। একেবারে আমরা সকলেই এবং কারণটা কি আপনাদের সামনে এখন আমি পেশ করলাম। তো এখন ইবলিশ শয়তানের সেই অল টাইম তার মাইন্ডের মধ্যে এটাই চলতো, যেমন করে হোক আদম আলাইহিসসালাম কে যেভাবে হোক কোনো বিভ্রান্তিতে বা কোনো সমস্যার মধ্যে ফেলা। তো আমি কিছুক্ষণ আগে বলেছি আপনাদেরকে আদম আলাইহিসসালাম এবং হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা জান্নাতের মধ্যে আল্লাহ পাকের নিয়ামত উপভোগ করার মধ্যে লিপ্ত ছিল। জান্নাতের মধ্যে আল্লাহ পাক তাদেরকে দুটি প্রাণী, যেমন আমরা জানি ময়ূর এবং একটি সাপ দেওয়া হয়েছিল। আদম আলাইহিসসালাম এবং হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা জান্নাতের মধ্যে নিয়ামত উপভোগ করার মধ্যে ছিল, এমনকি আল্লাহ পাক তাদেরকে জান্নাতে অসংখ্য নিয়ামত দিয়েছিলেন। তার মধ্যে ইনাদের সাথে জান্নাতের মধ্যে ময়ূর ছিল, যেটা এখন আমরা সাধারণত চিড়িয়াখানার মধ্যে বা বিভিন্ন জায়গায় ময়ূর দেখতে পাই। কত সুন্দর সে ময়ূরের এর পলকগুলো, আপনার তার যে ডানা রয়েছে না এগুলা, এমনকি আরেকটি প্রাণী ছিল সেটা হচ্ছে সাপ। আচ্ছা, এখানে একটা বিষয় সেটা দেখেন প্রিয় দর্শক, যে ময়ূর এবং সাপ ছিল জান্নাতের মধ্যে, দে আর সো বিউটিফুল ইন জান্না। কারণ জান্নাতের মধ্যে এখন বর্তমানে আমরা সাপের হয়তো বা পা নেই, দেখতে পাই না, পা নেই তার, কিন্তু জান্নাতের মধ্যে এই সাপ দুনিয়ার মতো সাধারণ সাপের মতো ছিল না, সে জান্নাতের মধ্যে অসংখ্য সুন্দর একটি প্রাণী ছিল সেই সাপটি। এমনকি ময়ূর খুব সুন্দর একটা প্রাণী ছিল, যেটা আদম আলাইহিসসালাম এবং হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনাদেরকেও আনন্দ উপভোগ করার ব্যবস্থা করে দিতেন। এভাবে আরেকটি গাছ ছিল যেটা নিষিদ্ধ গাছ, আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ ছিল যে আপনারা দুজন এই গাছের ধারে বা এই গাছের কাছে যাবেন না। আচ্ছা, এবার অন্যদিকে শয়তান সে সবসময় এটা তার চিন্তা ছিল, কিছুক্ষণ আগে বলেছে আপনাদেরকে, যেমন করে হোক আদম আলাইহিসসালাম এবং ইনাদেরকে কী করতে হবে, অন্য কোনো একটা সমস্যা সম্মুখীন করা, এটা তার মাইন্ডে অল টাইম ছিল। একবার শয়তান সে মনে স্থির করলো, এমনকি একটা চুক্তি করলো, কার সাথে? জি হ্যাঁ, ময়ূর এবং সাপের সাথে। কী চুক্তি? সে এই চুক্তি করলো যে ময়ূরকে বলল যে তুমি কোনোভাবে যেমন করে হোক আদম আলাইহিসসালাম এবং হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতের দরজার পাশে নিয়ে আসবা। এমন পাশে অন্য জায়গার মধ্যে সাপের সাথে চুক্তি কী হলো? হে সাপ, তোমার কাজ হচ্ছে আমাকে তোমার মুখে করে জান্নাতের দরজার পাশে নিয়ে যাবা। যেমন কথা চুক্তি হয়েছে তেমনই কাজ। একদিন ঘটনা ঘটলো এরকম, আদম আলাইহিসসালাম এবং হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সামনে ময়ূর সে বিভিন্ন মাধ্যমে ইনারা দুজনকে আনন্দ দিতে লাগলো। এখন সে বিভিন্ন মাধ্যমে আনন্দ দিতে 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 জান্নাতের দরজায় পাশে নিয়ে গেলো, যেরকম কথা হয়েছিল কার সাথে? শয়তানের সাথে। অন্যদিকে সাপের যে দায়িত্ব ছিল তাকে মুখে করে নিয়ে আসা, দরজার সামনে নিয়ে আসা হলো, মুখে করে শয়তানকে নিয়ে আসলো। এখন এমন একটা পর্যায় সৃষ্টি হয়ে গেল শয়তানের যে আদম আলাইহিসসালাম এর সাথে কথোপকথন করার। আচ্ছা, এখানে আপনি আপনার প্রশ্ন করতে পারেন যে হুজুর শয়তান সে কি জান্নাতে ঢুকতে পারতো না? যে হ্যাঁ, শয়তানের কখনো, সে অভিশপ্ত, সে জান্নাতের এরিয়ার মধ্যে বা জান্নাতে ঢুকার কোনো অনুমতি তার ছিল না, সে অভিশপ্ত হয়ে গিয়েছিল, সেই জন্য সে এখন জান্নাতের ভিতরে রয়েছে, আদম আলাইহিসসালাম এবং হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের সাথে কথা বলার কোনো সুযোগ হচ্ছে না। তাই সে এই দুইটি প্রাণীর মাধ্যমে ব্যবস্থা করলো যে কোনোভাবে আদম আলাইহিসসালাম এবং হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথোপকথন করার জন্য। এখন উপস্থিত সামনে আদম আলাইহিসসালাম রয়েছে। আদম আলাইহিসসালাম শয়তানকে দেখে তো অবাক, এই তুমি এখানে কী জন্য এসেছো? তখন শয়তান একেবারে অভিনয় করা শুরু করে দিল, মিথ্যা অভিনয়। যে হ্যাঁ, মিথ্যা অভিনয়। সে কী করছে? আদম আলাইহিস সালামের সামনে অনেক কান্নাকাটি। আচ্ছা, কান্নাকাটি কী কী জন্য করছে? বলছে, হুজুর, যে আমার অনেক ভুল হয়ে গিয়েছে, আমি বুঝতে পারি নাই আপনাকে, আমি সিজদা না করে আমি অভিশপ্ত হয়েছি, এই কারণে আমার হাত ছাড়া হয়ে গিয়েছে অনেক নিয়ামত, আমি এখন ক্ষমা চাচ্ছি, যে আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে আপনি মাফ করে দিন। এখন সে শয়তান বিভিন্নভাবে ক্ষমা চাইতে লাগলো বলতে, এবং আদম আলাইহিস সালামের কাছে রিকোয়েস্ট করতে লাগলো যে হুজুর, আপনি আমাকে সুযোগ দিন একবার, আমার যে গুনাহ করেছে, আমি যে ভুল করেছি তার প্রায়শ্চিত্ত করার জন্য বিভিন্ন অজুহাত সে দিতে লাগলো, যে কোনোভাবে আদম আলাইহিসসালামকে ম্যানেজ করার জন্য। সে আদম আলাইহিসসালামকে বলতে লাগলো যে আপনি আমাকে একটু সুযোগ দিন, আমি আপনাকে আরও অনেক উঁচু পর্যায়ে নিয়ে দিব। দেখেন, সে বলতে লাগলো, আমি আপনাকে, আদম আলাইহিসসালামকে বলছে যে আপনি আমাকে একটু সুযোগ দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন, বা আপনি আমাকে একবার সুযোগ দিন শুধু, তাহলে আমি আপনাকে জান্নাতের মধ্যে এর চেয়ে তো আরও উঁচু মর্যাদা আপনাকে আমি পৌঁছে দিব। এমনকি আরও সে বলতে লাগলো, আপনি এখন জান্নাতে রয়েছেন, তো আমি আপনাকে এমন পর্যন্ত মর্যাদা নিয়ে যাব কখনো আপনি মৃত্যুবরণ করবেন না, আপনি অমর হয়ে যাবেন। তো শয়তানকে আদম আলাইহিসসালাম বললেন, মৃত্যু কী, মৃত্যু এটা আবার কী জিনিস? তো শয়তান ওই জায়গার মধ্যে একজন বা একটি মৃত প্রাণী যদি মারা যায় তখন এটা যেরকম ছটফট করে, সেরকম করে এটার অভিনয় সে নিজে করে দেখালো আদম আলাইহিসসালামের সামনে এবং হাওয়া রাদিয়াল্লাহু তাআলার সামনে, যে সে মাটিতে লুটিয়ে পড়লো এবং একটা মৃত প্রাণী সে মৃত্যুবরণ করার আগে যেরকম ছটফট করে বা দরফর করে, তখন সেই পুরো দৃশ্যটা এনার সামনে করে দেখালো। তো এরকম যখন একটা দৃশ্য প্রথম দেখলো আদম আলাইহিসসালাম, তখন তিনি একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, একটু ভয় পেয়ে গেলেন। তখন আদম আলাইহিসসালাম তাকে বলল যে এই মৃত্যু থেকে বাঁচার উপায় কী, কারণ শয়তান এনাকে এমন একটা বড়াক্রান্ত বা এমন একটা ভীত সস্ত একটা দৃশ্য দেখিয়েছে। তো শয়তান এবার বলল, তার মেন সুযোগ এখন সে পেয়ে গেল, বলল কি, জান্নাতের মধ্যে যেটা একটা গাছ রয়েছে, আপনি ওই গাছের ফল বক্ষণ করুন, আপনি ওই গাছের ফল খান আপনারা, তাহলে আপনারা অমর হয়ে যাবেন। আচ্ছা, এখন আদম আলাইহিসসালাম এবং হাওয়া রাদিয়াল্লাহু তাআলা ইনাদের ওই কথাটা মনে পড়ে গেল যে আল্লাহ পাক তো নিষেধ করেছেন ওই গাছের দ্বারের কাছে না যাওয়ার জন্য, আর এখন শয়তান বলছে যে, শয়তান তুমি এখন বলছো যে আমাদেরকে ওই গাছের ফল বক্ষণ করার জন্য, এটা কীভাবে হতে পারে? তখন শয়তান এবার বিভিন্ন ধরনের অজুহাত দেওয়া শুরু করলো যে কীভাবে ইনাদেরকে ওই গাছের ফল খাওয়ানো যায়, বিভিন্ন ধরনের মিথ্যা অজুহাত দিতে লাগলো। এক নম্বর, সে প্রথমে এমন অজুহাত দিল যে আপনাদেরকে তো আল্লাহ পাক ওই গাছের দ্বারে যেতে নিষেধ করেছেন, কিন্তু ফল তো খাওয়া এটা তো নিষেধ করেননি। তখন তারা চিন্তা করতে লাগলেন। এরপরে শয়তান আরও অজুহাত কী দিল, তখন আদম আলাইহিসসালামকে বলেন, আপনাকে তো নিষেধ করা হয়েছিল, যখন নিষেধ করা হয়েছিল আপনাকে তখন তো আপনার হয়তো বা হজম শক্তি এটা সৃষ্টি হয়নি, তো এখন তো আপনার হজম শক্তি এটা সৃষ্টি হয়েছে, আপনি এখন তো ফল খেলে আপনার হজম হবে। এমনকি আরও বিভিন্ন ধরনের মারাত্মক কিছু অজুহাত সে শয়তান আদম আলাইহিসসালামের কাছে পেশ করলো যে না, আপনারা এই ফলগুলা খেতে পারবেন। এমনকি এক পর্যায়ে দেখেন নাউজুবিল্লাহ যে ওই শয়তান আল্লাহ পাকের শপথ করে পড়ল যে হে আদম আলাইহিসসালাম, আমি আপনার কল্যাণ চাই, কিন্তু হাকিকতে আসলে সে কখনো আদম আলাইহিসসালামের কল্যাণ চাইতো না। এদিকে আদম আলাইহিসসালাম অবাক হয়ে গেলেন যে একজন সে কি আবার আল্লাহর শপথও করছে, এটা কি আবার মিথ্যা হতে পারে কি না? তো কিন্তু আসলে সে ছিল অভিশপ্ত, সে সব কিছু করতে পারে, নাউজুবিল্লাহ। তো এই বিষয়টা দেখে তারা বুঝতে পারলেন, তারা মনস্থির করলেন যে এখন ওই ফলটা খাবেন। তো প্রথমে কিতাবের মধ্যে আসছে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি প্রথমে ফলটা খেয়েছিলেন, এরপরে আদম আলাইহিসসালামকে সে ফলটা খাওয়ালেন। আচ্ছা, এই কাজটা তো ছিল আল্লাহ পাক নিষেধ করেছেন তারা যেন এটাতে না যায়। তো আসলে একটা কথা বলে রাখি সবসময় আপনাদেরকে, সেটা হচ্ছে প্রিয় দর্শক, আল্লাহ এর ইচ্ছা বাস্তবায়ন করার জন্যই কিন্তু এই ঘটনা। তারা যদি দুনিয়াতে না আসতো বা তারা যদি জান্নাত থেকে দুনিয়াতে তশরিফ নিয়ে না আসতেন, তাহলে আজকে আমরা দুনিয়াতে এত নিয়ামত ভোগ করার সৌভাগ্য তো হতো না। সবগুলো কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা, কিন্তু কোনো না কোনো হিকমতের মাধ্যমে, কোনো না কোনো ঘটনার মাধ্যমে এই বিষয়গুলো আল্লাহ পাক আমাদের কাছে, যে দুনিয়াতে আমরা আসা এত নিয়ামত ভোগ করা। তো যখনই আদম আলাইহিসসালাম এবং হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই ফল বক্ষণ করলেন, সাথে সাথে জান্নাতি পোশাক তাদের শরীর থেকে চলে গেল। এমনকি একটি গাছের কথা এই কিতাবের মধ্যে আসছে, যেই গাছের পাতা দিয়ে তারা নিজের শরীর ডেকে নিয়েছিলেন সেটি ছিল ইঞ্জির বৃক্ষ। ইঞ্জির ফল আমরা বলে থাকি, ইঞ্জির বৃক্ষের পাতা দিয়ে তারা নিজেদের শরীরের ডেকে নিয়েছিলেন। এরপরে আল্লাহ পাক তাদেরকে বললেন যে আমি কি তোমাদেরকে বলিনি, তোমাদেরকে আমি নিষেধ করিনি সে গাছের কাছে না যাওয়ার জন্য? তখন তারা লজ্জিত হলেন, এমনকি তো আল্লাহ পাক এর আদেশে তারা দুজনই, এমনকি তাদের সাথে থাকা সেই ময়ূর এবং সাপ আরও কিছু বস্তুকে নিয়ে আদম আলী ইসলাম এমনকি হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা ফেরেশতাদের মাধ্যমে দুনিয়াতে তশরিফ নিয়ে আসলেন। তো এখানে এটাও বলে রাখি আদম আলী সাল্লাতু ওয়াসাল্লাম লূত নামক পর্বতের মধ্যে তিনি এসেছিলেন, এভাবে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে অনেক স্থানের মধ্যে এসেছিলেন। এমনকি আপনি যেই আদম আলী সাল্লাতু ওয়াসাল্লাম এর এবং ইনাদের শরীর ডাকার জন্য যে গাছের পাতা ব্যবহার করা হয়েছিল, সে গাছের পাতাটা যেখানে দুনিয়াতে পরে ছড়িয়ে ছিটিয়েছিল সেখানে সেখানে কিন্তু সেই সুগন্ধিময় বৃক্ষের জন্ম হয়েছিল, এমনকি ফলেরও, সুবহানাল্লাহ। এমনকি প্রিয় দর্শক, এখানে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম জান্নাতের মধ্যে যে সাপ ছিল, সে সাপ শুধু খুব সুন্দর একটি অ্যানিমাল, সুন্দর একটা প্রাণী ছিল, তার পা ছিল, কিন্তু সে সাপ এবং ময়ূর শয়তানের সাথে মিলে যে এ কাজটা করেছিল যার কারণে সেই সাপের পাটা আল্লাহ পাক তুলে নেন, এমনকি সে পা সে সাপটা যে স্থানের মধ্যে, এমনকি বর্তমানেও দুনিয়াতে যে স্থানের মধ্যে সে সাপটি এসেছিল ওই স্থানের মধ্যে এখনও পর্যন্ত সাপের উপদ্রব খুব বেশি, এমনকি আল্লাহ পাক ওই ময়ূর, যে ময়ূর আদম আলী ইসলাম এবং হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আনন্দ দিয়ে জান্নাতের দরজা নিয়ে এসেছিল, শয়তানের সাথে চুক্তি করেছিল, সেই ময়ূরের পাগুলা বিশ্রী টাইপের করে দেওয়া হয়েছে। এমনকি আল্লাহ পাক এর পক্ষ থেকে যে তাদের জন্য আজকে আমরা দেখি যে সাপের কোনো পা নেই, এমনকি সাপকেও যে মানুষ বিভিন্নভাবে আঘাত করে থাকে, এবং ময়ূরের যে পা, হয়তো ময়ূর বাহ্যিক দিয়ে অনেক সুন্দর কিন্তু তার পাগুলো বিশ্রাম, এটা আমরা দেখতে পাই। তো এটাই ছিল মূল তার কারণ। এবং আদম আলী ইসলাম জান্নাত থেকে আসার সময় কিছু ফল নিয়ে এসেছিল, আজকে আমরা এমন কিছু ফল বপন করি, এমন কিছু ফল খাই যে ফলগুলা আমরা খোসা ফেলে দিই আবার ভিতর অংশটা খাই। তো তিন ধরনের ফল আদম আলী ইসলাম আসার সময় দুনিয়াতে নিয়ে এসেছিলেন, একটি এমন যে যার খোসাগুলো ফেলে দেওয়া হয় ভিতরগুলো খাওয়া যায়, আবার একটি এমন যার উপরেগুলা উপরের অংশগুলো খাওয়া যায় ভিতরের অংশগুলা ফেলে দিতে হয়, এভাবে তিন ধরনের ফল আদম আলী ইসলাম সাথে নিয়ে এসেছিলেন। এমনকি আরেকটা বিষয়, আদম আলী ইসলাতুয়াসাল্লাম যখন দুনিয়াতে তশরিফ নিয়ে আসেন তখন তিনি তার যেই ভুলের কারণে আল্লাহ পাকের দরবারে অনেক কান্নারত অবস্থা ছিলেন, এমনকি অনেক কান্নারত অবস্থা থাকার কারণে ইনি যে ইনার সাথে করে যে বীজগুলা, কিছু বীজ তিনি বিভিন্ন গাছের বিভিন্ন ফলের বীজ তিনি সাথে নিয়ে এসেছিলেন দুনিয়ার মধ্যে, তো ইনি এমন কান্নারত অবস্থা ছিলেন ওই বীজগুলাও দুনিয়াতে যে বপন করবে সেটা তার খেয়ালে তেমনটা ছিল না। তো ওই সময়ের মধ্যে শয়তান এসে কী করলো, সেই বীজগুলো স্পর্শ করে ফেলেছিল। আচ্ছা, এখন আমরা এমন এমন কিছু গাছের বীজ দেখি যেগুলো বিষাক্ত, যেগুলো খেলে মানুষ মারা যায় বা বিভিন্ন প্রাণী মারা যায়, তো এগুলো বিষাক্ত কেন হয়েছিল এগুলো এই জায়গা থেকে? জি হ্যাঁ, যখন আদম আলী ইসলাম কান্নারত অবস্থায় ছিলেন তখন এই সময়ের মধ্যে কী করলো, সে শয়তান ওই বীজের উপর হাত লাগিয়েছিল যার কারণে ওই বীজগুলো বিষাক্ত হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। হযরত আদম আলী ইসলাম জানতে কিন্তু আবার আমরা যে সুবহানাল্লাহ হাজিরা সোয়াদ, যেটাকে আমরা চুমুকাই, সুবহানাল্লাহ, যারা হাজিগণ কাবা শরীফের কাবা দেখে এবং চুমু খাওয়ার সৌভাগ্য নসিব হয়, তো এই হাজিরা সোয়াদটাও কিন্তু জান্নাত থেকে আদম আলী ইসলাম নিয়ে এসেছিলেন, এবং কি তার সাথে একটি লাঠিও নিয়ে এসেছিলেন, যেই লাঠির ঘটনা কিন্তু আমরা, যেটা অনেক আপনার মশহুর, যেটা আমরা অনেকেই শুনেছি, মুসা আলনবী নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এর যে লাঠি ছিল এটা কিন্তু আদম আলাইহিস সালাম থেকে তার বংশধারা হিসেবে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে এসেছিল। তো ওই লাঠিটাও জান্নাত থেকে তিনি নিয়ে আসেন, এভাবে বিভিন্ন লোহা, তারপরে বিভিন্ন ধরনের আরও বিভিন্ন বস্তুও তিনি নিয়ে এসেছিলেন। তো এভাবে হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসেন তখন তিনি একটু কিন্তু আবৃত অবস্থায় ছিলেন, যে এখন দুনিয়াতে তিনি প্রথম একজন ব্যক্তি, এমনকি অপরদিকে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও দুনিয়ার মধ্যে এসেছেন, তিনি একটু ভীত অবস্থার মধ্যে ছিলেন। তো ইনার ভীত অবস্থাটা দূর করার জন্য আল্লাহ পাক জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠালেন, এবং জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি সুমধুর কণ্ঠে সুবহানাল্লাহ আজান দিতে লাগলো, সুবহানাল্লাহ। এমনকি দেখেন আরও অবাক করার বিষয় হচ্ছে, সে জিব্রাইল আমিন আলাইহিস সালাম যখন আজান দিতে লাগলো আর সেই আজানের মধ্যে যখন দোনো জাহানের মালিক ও মুক্তার আমাদের প্রিয় আকা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যখন নাম মুবারক আসলো, তখন সেই নাম মুবারক শুনে আদম আলাইহিস সালাম তার মৃত অবস্থাটা দূরীভূত হয়েছিল, সুবহানাল্লাহ। এভাবে আরও বিভিন্ন কথা বা বিভিন্ন ঘটনা আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর হয়েছিল, সেগুলোও কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে আদম আলাইহিস সালাম তিনি যখন দুনিয়াতে আসলেন তখন তিনি বিভিন্ন ক্ষেত খামার এগুলো করে তার যে জীবিকা অর্জন বা তিনি যে এগুলো করে খাওয়া তার জীবিকা নির্বাহ করা সেগুলো তিনি করতেন, এমনকি বিভিন্ন পশু পাখিও আপনার ছিল। এমনকি আরেকটি কথা এটাও বলে রাখি আপনাদেরকে, সেটি হচ্ছে যে হযরত আদম আলাইহিস ওয়ারিহি সালাতু ওয়াসালাম তিনি আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি প্রায় অনেক শত বছর পর্যন্ত, অনেক শত বছর, যে হ্যাঁ, তিনি আল্লাহ পাকের দরবারে তওবা করতে থাকেন যে ইনার যে একটা ভুল হয়ে গিয়েছে। আসলে এগুলো সবগুলাই কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ছিল যে ইনি দুনিয়াতে যাবে, যে ইনি দুনিয়াতে গিয়ে আমার দরবারে তওবা করবে। আসলে এটা কিন্তু আল্লাহ তাআলার কাছে প্রিয় লাগে না? যেমন একটা আপনাদের একটা কথা বলি, কিতাবের মধ্যে আসছে বান্দা যখন আল্লাহ পাকের দরবারে দোয়া করে, ফেরেশতারা যখন আল্লাহ পাককে গিয়ে বলেন যে আপনার অমুক মুমিন বান্দা সে এটা এটা চাচ্ছে, এখন তাকে গিয়ে সেগুলো কি দিয়ে দেওয়া হবে? তখন আল্লাহ পাক বলেন তাকে এখন দিও না, সে আরও দোয়া করুক, কেননা তার দোয়া করা এটা আমার কাছে পছন্দ লাগছে। এমনকি যখন কোনো আবার বেদর্মী বা কোনো একটা কাফের যখন আবার যখন কোনো বেদর্মী সে যখন দোয়া করে তখন আল্লাহ পাক ফেরেশতাকে বলে সে যা চাচ্ছে তাকে তা দিয়ে দাও, তার চাওয়াটা আমার থেকে ভালো লাগছে না, তাকে যা চাওয়ার দুনিয়ার মধ্যে তাকে কি দিয়ে দাও। আর মুমিন বান্দা যখন আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকে আল্লাহ পাক বলে একটু থামো, এখন দিও না, তার যে চাওয়াটা, তার যে দোয়া করাটা আমার কাছে খুব ভালো লাগছে। তো এটাই কিন্তু আসলেই যে আদম আলাইহিস আলাইহিসাল্লাম শত শত বছর পর্যন্ত যে আল্লাহ পাকের দরবারে তওবা করতে থাকে, তওবা করতে থাকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আদম আলাইহিস সালামের দুশ্চিন্তা যখন অনেক উঁচু পর্যায়ে চলে গেল, যে ইনি কান্না করতে আছে কোনোভাবে আল্লাহ পাক ইনার দোয়া কবুল করছেন না, তো যখন অনেক হাই পর্যায়ে চলে গেল তখন ইনার হঠাৎ মনে পড়ে গেল। কি মনে পড়লো? হঠাৎ মনে পড়লো যে আমি যখন জান্নাতে ছিলাম, জান্নাতে প্রত্যেকটা কিছুর দরজার মধ্যে, প্রত্যেকটার কিছুর উপরে আমি এই লেখাটা দেখতে পেয়েছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো ওই জায়গা তো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আল্লাহ পাকের নাম, আল্লাহ পাকের গুণগান, এগুলো আমি দেখেছিলাম, কিন্তু পাশে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে একজন ব্যক্তির নাম ছিল, যে একজন মহান ব্যক্তির নাম ছিল, ইনার কেমন মর্যাদা হয়তো বা যার কারণে আল্লাহ পাকের নামের সাথে ইনার নাম সম্পৃক্ত রয়েছে, তখন তেনে ইনার মাইন্ডের মধ্যে আসলো যে না, হয়তো আমি ইনার উসিলে নিয়ে যদি দোয়া করি তখন আল্লাহ পাকে আমার দোয়া কবুল করবেন। তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো যখনই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসালাম আমার আকা প্রিয় নবী হুজুর পুনুর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক নিয়ে দোয়া করা শুরু করে দিল, আর আল্লাহ পাক সাথে সাথেই আদম আলাইহিস সালাতু ওয়াসালাম যেই দোয়া শত বছর পর্যন্ত করছিল আর সেই দোয়াটা মুহূর্তেই আল্লাহ পাক কবুল করে নিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনকি শুনেন এখানে আল্লাহ পাক, এটা আমাদের শিক্ষা দেওয়ার জন্য, দেখেন যে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসালামকে বলেন, হে আদম, ওই মাহবুব বান্দা এ সম্পর্কে তুমি কীভাবে জানলা, বা তুমি কীভাবে এনা সম্পর্কে তুমি হঠাৎ তোমার মনে পড়ে গেল? তখন তিনি বললেন যে আমি জান্নাতের মধ্যে প্রত্যেক স্থানে আপনার নামের সাথে সেই মহান ব্যক্তির নাম শুনেছিলাম। তখন আমার আল্লাহ পাক বললেন, হে আদম, তুমি যেই নামটা দেখেছিলে তিনি হচ্ছে আমার মাহবুব এবং সর্বশেষ নবী, ইনাকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে আমি তোমাকেও সৃষ্টি করতাম না। অর্থাৎ আমরা সকলেই আসলে জানি যে আল্লাহ পাক সর্বপ্রথম তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সৃষ্টি করেছিলেন, এরপর থেকে আলাদা আলাদা পরে দুনিয়া জমিন আসমান সৃষ্টি এবং অনেক বছর পরে আদম আলাইহিস সালামের সৃষ্টি। তো দেখেন প্রিয় দর্শক, যে আদম আলাইহিস ওয়ালিহিস সালাতু ওয়াসালাম এর মহান সে দোয়া কবুল এই দশে মুহরম সেই দিনেই হয়েছিল সে দোয়া কবুলটা। এমনকি আদম আলাইহিস সালাতু ওয়াসালাম এরপরে তিনি অনেক খুশি হয়েছিলেন যে আজকে ইনার দোয়া কবুল হয়েছে, এরপরে ইনি স্বাভাবিক ইনার জীবনযাপনের মধ্যে ফিরে গেলেন। আদম আলাইহিস সালাতু ওয়াসালাম যিনি আমাদের আদি পিতা, ইনার জীবনের থেকে যেগুলো আমাদের শিক্ষা তা আমরা যেন সত্যিকার অর্থে নিজের আমলের মধ্যেও নিয়ে আসি, যে আমরাও যেন আল্লাহ পাকের যেই যেই কাজগুলো আল্লাহ পাক আমাদেরকে নিষেধ করেছেন সে কাজ থেকে যেন আমরা বিরত থাকি, এবং যে কাজগুলো আল্লাহ পাক আমাদের করতে বলেছেন সেগুলো যেন আমরা করি, এমনকি পাশাপাশি দোয়া করার সময় যে আদবগুলা, দোয়া করার যে আদবগুলো রয়েছে কিতাবের মধ্যে বর্ণিত, সে আদবগুলোর দিকেও আমরা খেয়াল রাখি। তো মাদানী চ্যানেল আমরা নিজেরাও দেখি, অপরকেও দেখার দাওয়াত দিই। আমাদের সঙ্গে থাকবেন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া ও আখিরার মধ্যে কামিয়াবি দান করুক, এবং আজকের অনুষ্ঠানে যা কিছু শিখলাম তার উপর নিজেও আমল করে অপরের কাছে পৌঁছে দিয়ে নেকি হাসিল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
ইয়া শহীদে কারবালা কারবালা কারবালা, ইয়া শহীদে